দানিয়েলের বই নম্বর ১১৮। জিরুসালেমের প্রতি ভবিষ্যৎবাণীমূলক সতর্কবার্তা। অন্তিমকালের ঘটনাবলীর প্রতীকী চিত্রায়।
৬৩ সাল থেকে ১৭ সাল পর্যন্ত যে ৭ বছরের সতর্কবার্তা সেই ব্যক্তি ঘোষণা করেছিলেন, যিনি জিরুসালেমের রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরে বেড়িয়ে শহরের ওপর আসন্ন সর্বনাশের কথা ঘোষণা করছিলেন, তার প্রতিরূপ দেখা গিয়েছিল জিরুসালেমকে ৩.৫ বছর ধরে দেওয়া সতর্কবার্তায়। প্রথমে খ্রিস্টের পরিচর্যার সময় এবং পরে শিষ্যদের পরিচর্যার সময় আরও ৩.৫ বছর। পূর্ববর্তী প্রবন্ধগুলো ইতিমধ্যে দেখিয়েছে যে জিরুসালেমের ধ্বংস ক্রুশবিদ্ধতার সময়ই ঘটতে পারত, অথবা পরে স্তেফনকে প্রস্তরাঘাতে হত্যা করার সময়। কিন্তু ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা নগরী ও জনগণের ওপর তার বিচার স্থগিত রেখেছিল।
আর যার উপরে এটি পড়বে তাকে চূর্ণবিচূর্ণ করে গুঁড়ো করে ফেলবে। যারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছিল তারা অচিরেই তাদের নগরী ও তাদের জাতিকে ধ্বংসপ্রাপ্ত হতে দেখতে যাচ্ছিল। তাদের গৌরব ভেঙে যাবে এবং বাতাসের সম্মুখে ধূলির ন্যায় ছড়িয়ে পড়বে। আর কি ছিল যা ইহুদিদের ধ্বংস করেছিল? সেটিই ছিল সেই শিলা, যার উপরে তারা যদি নির্মাণ করত তবে সেটিই তাদের নিরাপত্তা হতো। সেটিই ছিল ঈশ্বরের মহত্ত্ব যাকে তারা তুচ্ছ করেছিল, সেই ধার্মিকতা যাকে তারা প্রত্যাখ্যান করেছিল, সেই দয়া যাকে তারা অবজ্ঞা করেছিল। মানুষ নিজেদের ঈশ্বরের বিরুদ্ধে স্থাপন করল এবং যা কিছু তাদের পরিত্রাণ হতো তাই তাদের ধ্বংসে পরিণত হল। যা কিছু ঈশ্বর জীবনের জন্য বিধান করেছিলেন তারা তা মৃত্যুর জন্য বলে অনুভব করল। ইহুদিদের দ্বারা খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার মধ্যেই জিরুসালেমের ধ্বংস অন্তর্ভুক্ত ছিল। কলবরিতে যে রক্তপাত ঘটেছিল সেটিই ছিল সেই ভার যা তাদের এই জগতের জন্য এবং আগত জগতের জন্য সর্বনাশের দিকে তলিয়ে দিল। তেমনি হবে সেই মহান অন্তিম দিনে, যখন বিচার ঈশ্বরের অনুগ্রহের প্রত্যাখ্যানকারীদের উপরে পতিত হবে। খ্রিস্ট, যিনি তাদের অপরাধের শিলা, তখন তাদের কাছে প্রতিশোধ পরায়ণ পর্বতের ন্যায় আবির্ভূত হবেন। তার মুখমণ্ডলের মহিমা, যা ধার্মিকদের জন্য জীবন, তা দুষ্টদের জন্য ভস্মকারী অগ্নি হবে। প্রত্যাখ্যাত প্রেমের কারণে, অবজ্ঞাত অনুগ্রহের কারণে পাপী বিনষ্ট হবে।
অসংখ্য দৃষ্টান্ত ও বারবার সতর্কবাণীর মাধ্যমে যীশু দেখিয়েছেন যে ঈশ্বরের পুত্রকে প্রত্যাখ্যান করার ফলে ইহুদিদের কি পরিণতি হবে। এই কথাগুলির দ্বারা তিনি সব যুগের তাদের সকলের সঙ্গেই কথা বলছিলেন, যারা তাকে তাদের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। প্রতিটি সতর্কবাণীই তাদের জন্য। অপবিত্রকৃত মন্দির, অবাধ্য পুত্র, অবিশ্বস্ত ভাড়াটে কৃষক, অবজ্ঞাকারী নির্মাতারা, প্রত্যেক পাপীর অভিজ্ঞতায় এদের প্রতিরূপ রয়েছে। যদি সে পশ্চাত্তাপ না করে তবে তারা যে ধ্বংসের পূর্বাভাস দিয়েছিল তাই তার হবে। দ্য ডিজায়ার অফ এজেস ৬০০।
যে ৭ বছরের সময়কালে সেই ব্যক্তি জিরুসালেমের প্রতি সাক্ষ্য দিয়েছিলেন, প্রথম অবরোধে তা ২টি সমান সময় পর্বে বিভক্ত করা হয়েছিল। প্রতিটির দৈর্ঘ্য ছিল ১,২৬০ দিন। ওই ৭ বছর জিরুসালেমের ধ্বংসকে প্রতিকায়িত করেছিল এবং খ্রিস্ট ও শিষ্যদের পরিচর্যার ৭ বছর জিরুসালেম ধ্বংসের সূচনাকে প্রতিকায়িত করেছিল। আর যীশু সর্বদা শেষকে শুরুর মাধ্যমে উদাহরণ দিয়ে দেখান। ওই ৭ বছরকেও উত্তর রাজ্যের বিরুদ্ধে ৭ কাল দ্বারা প্রতিকায়িত করা হয়েছিল, যা ২টি সমান সময় পর্বে বিভক্ত ছিল, প্রতিটি ১,২৬০ বছর।
যখন আধুনিক রোম পৌত্তলিক ও পোপি রোমের সেই ইতিহাসের পুনরাবৃত্তি করে যেখানে বাস্তব ও আধ্যাত্মিক জিরুসালেমকে পদদলিত করা হয়েছিল, এবং যখন আধুনিক রোম ৬৩ সাল থেকে ৭০ সাল পর্যন্ত এক ব্যক্তির দেওয়া সতর্কবার্তার ২ সময় পর্বের ২ ইতিহাসের পুনরাবৃত্তি করে, এবং যখন আধুনিক রোম সেই ইতিহাসের পুনরাবৃত্তি করে যা প্রতিফলিত হয় ২ সময় পর্বে, যখন খ্রিস্ট ও শিষ্যরা ৩.৫ বছর জিরুসালেমে আসা যাওয়া করেছিলেন, তখন ২টি স্বতন্ত্র সময় পর্ব প্রকাশিত হবে, যদিও অন্তিম দিনে সময় আর থাকবে না।
ওই ২ সময় পর্বের শেষটি হল প্রতীকধর্মী ৪২ মাস। আসন্ন রবিবার আইনের সময়ে তার মরণঘাতী ক্ষত আরোগ্য হওয়ার পর আধুনিক রোম সেই সময় বিশ্বাসীদের প্রতি তার চূড়ান্ত নির্যাতন সম্পন্ন করবে। ওই প্রতীকধর্মী ৪২ মাসটি ২ সময় পর্বের দ্বিতীয়টি এবং আধুনিক রোমের নির্বাহী বিচারের সময় পর্ব। সেই সময় পর্বের আগে রয়েছে লাওদিকীয় অ্যাডভেন্টবাদের মধ্যে জীবিতদের তদন্তমূলক বিচার।
যিনি আক্ষরিক জেরুসালেমকে সতর্কবার্তা প্রদান করেছিলেন তিনি টাইটাসের অবরোধে মারা গিয়েছিলেন। তিনি ধ্বংসের সময় নয়,
বরং ধ্বংসের পূর্ববর্তী অবরোধ চলাকালেই মারা গিয়েছিলেন, কারণ জেরুসালেমের ধ্বংসের সময় একজন খ্রিস্টানও মারা যায়নি।
সাত বছর ধরে এক ব্যক্তি জেরুজালেমের রাস্তায় এদিক সেদিক ঘুরে শহরের ওপর আসতে চলা বিপদসমূহ ঘোষণা করতে থাকল। দিনে রাতে সে উন্মত্ত শোকগীতি জপ করত। পূর্ব থেকে এক স্বর, পশ্চিম থেকে এক স্বর, চতুর্দিক থেকে এক স্বর, জেরুজালেম ও মন্দিরের বিরুদ্ধে এক স্বর, বর ও কনের বিরুদ্ধে এক স্বর, সমগ্র জাতির বিরুদ্ধে এক স্বর, ইবিদ। এই অদ্ভুত ব্যক্তিকে বন্দী করা হয়েছিল এবং চাবুকাঘাতে দণ্ডিত করা হয়েছিল, তবু তার মুখ থেকে কোনো অভিযোগ বেরোয়নি। অপমান ও নির্যাতনের উত্তরে সে কেবল বলত, হায় হায় জেরুজালেমের সর্বনাশ, হায় হায় তার অধিবাসীদের সর্বনাশ। যে অবরোধের কথা সে পূর্বেই বলেছিল, সেই অবরোধে নিহত না হওয়া পর্যন্ত তার সতর্কতার আর্তনাদ থামেনি। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 29:30।
ওই ব্যক্তি অবরোধে মারা গিয়েছিলেন, কিন্তু চূড়ান্ত ধ্বংসের সময় নয়। আর চূড়ান্ত ধ্বংস কৃপাকালের সমাপ্তি এবং শেষ সাতটি মহামারীর প্রতীক। অতএব ওই ব্যক্তি প্রথম অবরোধের সময় জেরুজালেম ত্যাগ করার বার্তার প্রতীক। তখন খ্রিস্টানরা পালিয়ে গেল এবং প্রথম সাড়ে তিন বছরে ওই ব্যক্তি এমন এক দলের প্রতীক ছিলেন যারা জেরুজালেমে মারা যায় না। আর দ্বিতীয় সাড়ে তিন বছরে তিনি কৃপাকালের সমাপ্তির আগে মৃত্যুবরণ করা শেষ খ্রিস্টানদের প্রতীক। প্রথম পর্যায়ে তিনি 144,000কে নির্দেশ করেন এবং দ্বিতীয় সাড়ে তিন বছরের পর্যায়ে তিনি সেই বৃহৎ জনসমষ্টিকে প্রতিনিধিত্ব করেন যারা ওই দ্বিতুময় পর্যায়ে মৃত্যুবরণ করে।
সেই ব্যক্তির বার্তা ইতিহাসবিদ লিপিবদ্ধ করেছিলেন এবং তা ছয়টি কণ্ঠস্বর দ্বারা উপস্থাপিত হয়েছিল। শেষ পর্যন্ত তিনি কারারুদ্ধ হলে তার সপ্তম ও চূড়ান্ত বার্তা ছিল জেরুসালেম ও তার অধিবাসীদের প্রতি হায় হায়। লিপিবদ্ধ প্রথম কণ্ঠ ছিল পূর্ব থেকে আসা কণ্ঠ এবং তার শেষ বার্তা ছিল হায়। তার বার্তার প্রথম ও শেষ উপাদান ছিল সেই বাইবেলীয় প্রতীক যা ইসলামকে প্রতিনিধিত্ব করে, কারণ বাইবেলে ইসলামকে পূর্বের সন্তানদের রূপে চিহ্নিত করা হয়েছে এবং তাদের পূর্ব বায়ু দ্বারা প্রতিকায়িত করা হয়েছে। তার চূড়ান্ত বার্তায় হায় শব্দটির দ্বিগুণ উচ্চারণ আধুনিক বাবিলের সমাপ্তিকে প্রতিফলিত করে, যখন পৃথিবীর রাজারা তিনবার চিৎকার করে বলেন, আলাস আলাস দ্যাট গ্রেট সিটি, প্রকাশিত বাক্য গ্রন্থের 18 অধ্যায়ের 3টি পদে যে গ্রিক শব্দটি আলাস হিসেবে অনুদিত হয়েছে সেটি 8 অধ্যায় 13 পদে ও হিসেবে অনুদিত হয়েছে।
আর আমি দেখিলাম এবং শুনিলাম এক স্বর্গদূতকে আকাশমণ্ডলের মধ্যভাগে উড়িয়া যাইতে, তিনি উচ্চস্বরে বলিতেছেন, ধিক 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 পৃথিবীর অধিবাসীদের প্রতি সেই অন্য তুর্যধ্বনিসমূহের কারণে যাহা সেই তিন স্বর্গদূতের যাহারা এখনও তুর্য বাজাইবেন, প্রকাশিত বাক্য 8:13।
লোকটির হায় হায় ঘোষণা তিনটি হায়ের ত্রিবিধ প্রয়োগকে উপস্থাপন করে, কারণ প্রথম হায়ের উপাদানসমূহ দ্বিতীয় হায়ের উপাদানসমূহের সঙ্গে লাইন পর লাইন যুক্ত হয়ে তৃতীয় হায়ের উপাদানসমূহকে চিহ্নিত করে। যেমন অধ্যায় 18-তে পৃথিবীর রাজাদের উচ্চারিত হায় হায়ের তিনটি উক্তি প্রথম ও দ্বিতীয় হায়ের দ্বারা প্রতিষ্ঠিত তৃতীয় হায়কেই উপস্থাপন করে। লোকটির বার্তার শুরু ও সমাপ্তি তৃতীয় হায় সংক্রান্ত ইসলামের বার্তাকে প্রতিকায়িত করে।
তার বার্তার প্রথম প্রকাশ ছিল পূর্ব থেকে আসা এক কণ্ঠস্বর এবং পূর্ব ইসলামের একটি প্রতীক, কিন্তু এটি পূর্বে উদিত সিলমোহরকারী ফেরেশতার পরিচয়ও বটে।
এবং এই বিষয়গুলোর পর আমি দেখলাম পৃথিবীর চার কোণে চারজন স্বর্গদূত দাঁড়িয়ে আছে। তারা পৃথিবীর চার দিকের বাতাসকে ধরে রেখেছে যাতে বাতাস না বয়ে যায় পৃথিবীর উপর, না সমুদ্রের উপর, না কোনো গাছের উপর। এবং আমি আরেকজন স্বর্গদূতকে পূর্ব দিক থেকে উঠতে দেখলাম যার কাছে জীবন্ত ঈশ্বরের সিল আছে। তিনি উচ্চস্বরে চিৎকার করে সেই চারজন স্বর্গদূতকে বললেন, যাদেরকে পৃথিবী ও সমুদ্রের ক্ষতি করার ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা আমাদের ঈশ্বরের দাসদের তাদের কপালে সিল না দেওয়া পর্যন্ত পৃথিবীকে ক্ষতি করো না, সমুদ্রকেও নয়, গাছগুলোকেও নয়। আর আমি সিল প্রাপ্তদের সংখ্যা শুনলাম, ইসরায়েলের সন্তানদের সব গোত্র থেকে 144,000 জন সিল করা হয়েছিল। প্রকাশিত বাক্য 7:2।
কর্মেল পর্বতে এলিয়াহের কাহিনীতে যখন তিনি সমুদ্রের দিকে তাকিয়ে একটি মেঘ দেখলেন, তখন তিনি পশ্চিমের দিকে তাকিয়েছিলেন, কারণ কর্মেল পর্বত ভূমধ্যসাগরের কাছে অবস্থিত।
সপ্তমবারে সে বলল, দেখ, সমুদ্র থেকে মানুষের হাতের মতো একটি ছোট মেঘ উঠছে। আর তিনি বললেন,
উঠে গিয়ে আহাবকে বল, তোমার রথ প্রস্তুত কর এবং নেমে যাও, যেন বৃষ্টি তোমাকে থামিয়ে না দেয়। এক রাজা বলি ১৮ বল চরপান্ন।
ইলিয়া পশ্চিমের দিকে অর্থাৎ ভূমধ্যসাগরের দিকে মুখ করে থাকতেন। লুকের সুসমাচারের ১২ অধ্যায়ে খ্রিস্ট বলেন যে তার বার্তা বিভেদের বার্তা।
তোমরা কি মনে কর যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি? আমি তোমাদের বলছি না, বরং বিভেদী। কারণ এখন থেকে এক ঘরে ৫ জন বিভক্ত থাকবে, ৩ জন ২ জনের বিরুদ্ধে আর ২ জন ৩ জনের বিরুদ্ধে, পিতা পুত্রের বিরুদ্ধে আর পুত্র পিতার বিরুদ্ধে, মাতা কন্যার বিরুদ্ধে আর কন্যা মাতার বিরুদ্ধে, শাশুড়ি পুত্রবধূর বিরুদ্ধে আর পুত্রবধূ শাশুড়ির বিরুদ্ধে। তিনি লোকদেরও বললেন, তোমরা যখন পশ্চিম দিক থেকে মেঘ উঠতে দেখ, সঙ্গে সঙ্গে বলো বৃষ্টি আসছে, এবং তাই হয়। আর যখন দক্ষিণ হাওয়া বইতে দেখ, বলো গরম হবে, এবং তা ঘটে। হে ভণ্ডেরা, তোমরা আকাশ ও পৃথিবীর লক্ষণ বুঝতে পারো, কিন্তু এই সময়টিও কি করে বুঝতে পারো না? লুক বড় ৫১ ৫
জিরুসালেমের প্রতি দূতের বার্তাটি আলফা ও ওমেগার স্বাক্ষর বহন করে, কারণ এর শুরু এবং শেষ তৃতীয় হাই এর ইসলামকে চিহ্নিত করে, এবং পূর্বের কণ্ঠস্বরের সাথে একই সঙ্গে এটি ইসলামের বার্তাকে সিলমোহরের বার্তা হিসেবে শনাক্ত করে। পশ্চিম থেকে আসা দ্বিতীয় কণ্ঠ শেষ বৃষ্টিকে চিহ্নিত করে, যা সর্বশেষ বৃষ্টি এবং সকল নবী শেষ দিনগুলো নিয়েই কথা বলেন। পশ্চিমের বার্তা শেষ বৃষ্টির বার্তার প্রতীক, যা দুটি শ্রেণীর উপাসক সৃষ্টি করে। এক শ্রেণী শেষ বৃষ্টির বার্তাকে চিনতে পারে না, কারণ তারা এই সময়কে অনুধাবন করে না।
বার্তাবাহকের বার্তার পরবর্তী অংশ হল চার বাতাসের কণ্ঠস্বর। এটি যেমন শীলকরণের বার্তা, তেমনি ইসলামের ক্রুদ্ধ ঘোড়ার বার্তাও, যা তৃতীয় হায় দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। পরবর্তী অংশটি জিরুসালেম এবং মন্দিরের বিরুদ্ধে, এবং এর মাধ্যমে সমস্ত নবীর সেই বার্তাটি উন্মোচিত হয়, যা এমন এক শ্রেণীর মানুষকে চিহ্নিত করে যাদের পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে, কারণ তারা তাদের পরিত্রাণের দাবি খ্রিস্টে নয়, বরং মন্দিরে এবং ঈশ্বরের মনোনীত জাতি হিসেবে তাদের ঐতিহ্যের ওপর ভিত্তি করে রেখেছে। পবিত্র ইতিহাস জুড়ে তাদেরকে প্রভুর মন্দির, প্রভুর মন্দির আমরাই বলে ঘোষণা করতে উপস্থাপিত করা হয়েছে। জিরুসালেম ও মন্দিরের বিরুদ্ধে এই বার্তাই লাওদিকীয় বার্তা।
পবিত্র আত্মার শক্তিতে গির্জা উজ্জীবিত হচ্ছে না, এ নিয়ে বিস্মিত হওয়ার প্রয়োজন নেই। পুরুষ ও নারী খ্রিস্ট যে শিক্ষা দিয়েছেন তা উপেক্ষা করছে, ক্রোধ ও লোভই জয়ী হচ্ছে। আত্মার মন্দির পাপে পরিপূর্ণ, খ্রিস্টের জন্য সেখানে কোনো স্থান নেই। মানুষ তাদের নিজস্ব বিকৃত পথ অনুসরণ করছে, তারা ত্রাণকর্তার কথায় কর্ণপাত করে না, তারা ভর্ৎসনা ও সতর্কবাণীকে প্রত্যাখ্যান করে, সবকিছু নিজেদের হাতে তুলে নেয়। যতক্ষণ না দীপাধারটি তার স্থান থেকে সরিয়ে দেওয়া হয় এবং আত্মিক বিবেচনা শক্তি মানবী ধারণায় বিভ্রান্ত হয়ে পড়ে, সেবায় ঘাটতি থাকা সত্ত্বেও তারা নিজেদের ন্যায্যতা প্রতিপন্ন করে বলে, প্রভুর মন্দির, প্রভুর মন্দির আমরাই। নিজেদের কল্পনার আলো অনুসরণ করতে তারা ঈশ্বরের আইনকে পাশ কাটায়। রিভিউ অ্যান্ড হ্যারাল্ড ৮ এপ্রিল ১৯০২।
তখন দূত বরকনেদের উদ্দেশ্য করে তার সতর্কবার্তার স্বর উঁচু করলেন, পঙ্ক্তির পর পঙ্ক্তি পদ্ধতির প্রতীক হিসেবে, কারণ অন্তিমকালের ভবিষ্যৎবাণীর ধারা হবে ঠিক তেমনই যেমন ছিল নোয়াহর যুগে, যখন তারা বিয়ে করছিল ও বিয়ে দিচ্ছিল, আর ঠিক তখনই ধ্বংসের প্লাবন তাদের পার্থিব উচ্চাকাঙ্ক্ষা ও পরিকল্পনাকে ভাসিয়ে দিতে উদ্যত ছিল।
বাইবেল ঘোষণা করে যে শেষ দিনগুলোতে মানুষ জাগতিক কাজকর্মে, ভোগবিলাসে ও অর্থ উপার্জনে নিমগ্ন থাকবে, তারা চিরন্তন বাস্তবতার প্রতি অন্ধ থাকবে। খ্রিস্ট বলেন, যেমন নোহের দিনগুলি ছিল তেমনই হবে মনুষ্যপুত্রের আগমনও, কারণ প্লাবনের পূর্ববর্তী দিনগুলোতে তারা খাচ্ছিল ও পান করছিল, বিবাহ করছিল এবং বিবাহে দান করছিল, সেই দিন পর্যন্ত যেদিন নোহ তরীতে প্রবেশ করল এবং তারা জানল না, যতক্ষণ না প্লাবন এল এবং তাদের সকলকে ভাসিয়ে নিয়ে গেল, তেমনই হবে মনুষ্যপুত্রের আগমনও। মথি ২৪:৩৯। আজও তাই, মানুষ লাভের সন্ধানে ও স্বার্থপর ভোগবিলাসে এমনভাবে ছুটে চলেছে যেন কোনো ঈশ্বর নেই, কোনো স্বর্গ নেই আর কোনো পরকাল নেই। নোয়ার যুগে প্লাবনের সতর্কবার্তা মানুষের দুষ্টতায় তাদের চমকে দিতে এবং অনুতাপের আহ্বান জানাতে পাঠানো হয়েছিল। তেমনি খ্রিস্টের শীঘ্র আগমনের বার্তা মানুষের জাগতিক বিষয়াবলিতে তাদের মগ্নতা থেকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এটি তাদের চিরন্তন বাস্তবতার বোধে জাগ্রত করার জন্য, যাতে তারা প্রভুর ভোজের আমন্ত্রণকে গুরুত্ব দেয়। সুসমাচারের আহ্বান সমগ্র বিশ্বের কাছে দেওয়া হবে, প্রত্যেক জাতি, গোত্র, ভাষা ও প্রজার কাছে। প্রকাশিত বাক্য 14:7, সতর্কতা ও করুণার শেষ বার্তা তার মহিমায় সমগ্র পৃথিবীকে আলোকিত করবে। এটি ধনী ও দরিদ্র, উঁচু ও নিচু সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছাবে। রাস্তাঘাট ও বেড়ার ধারে বেরিয়ে যাও, খ্রিস্ট বলেন, এবং তাদের ভিতরে আসতে বাধ্য কর, যাতে আমার ঘর পূর্ণ হয়। ক্রাইস্টস অবজেক্ট লেসন্স 2:28।
সতর্কবার্তার শেষ উপাদানটি পূর্ববর্তী অংশে জোর দিয়ে তুলে ধরা হয়েছে। সমস্ত মানুষের বিরুদ্ধে কণ্ঠস্বর হিসেবে যে বার্তাটি উপস্থাপিত হয়েছে, সেটিই চিরস্থায়ী সুষমাচার, যা উদ্ধার লাভের জন্য সুষমাচারের শর্তসমূহ পূরণের অপরিহার্যতাকে চিহ্নিত করে। চিরস্থায়ী সুষমাচারের প্রথম শর্ত হল ঈশ্বরকে ভয় করা, এবং সেই ভীতির ভিত্তি এই বাস্তবতা যে জীবন্ত ঈশ্বরের পুত্র খ্রিস্টকে ক্রুশে তুলে দিয়েছিল আমাদেরই পাপ।
তার 7 বছরের সেবাকালে জিরুসালেমের প্রতি সেই দূতের প্রতিটি উপাদান চিরস্থায়ী সুষমাচারকে প্রতিনিধিত্ব করেছিল, যা ছিল সেই অভিন্ন সুষমাচার যা খ্রিস্ট 27 সাল থেকে 34 সাল পর্যন্ত 7 বছরে অনেকের সঙ্গে চুক্তি নিশ্চিত করার সময় উপস্থাপিত করেছিলেন। এটি সেই চিরস্থায়ী সুষমাচারই যা অন্তিম দিনগুলোর শেষ 2 পর্বে ঘোষণা করা হয়, এবং এটি শেষ বৃষ্টির বার্তার সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত, কারণ এটি তৃতীয় হাই এর ইসলামের বার্তা। এটি 144,000-এর শীলকরণ, গম ও আগাছার পৃথকীকরণ, আগাছার লাওদিকীয় অবস্থা এবং শেষ বৃষ্টির পদ্ধতির প্রতীক হিসেবে ভবিষ্যৎবাণীর ত্রিবিধ প্রয়োগ, যা লাইন ওপর লাইন এই বিষয়গুলিকে চিহ্নিত করে।
ওই ইতিহাসে 7 বছরের বার্তাটি ভবিষ্যৎবাণীমূলকভাবে প্রতিশোধের দিনসমূহের মধ্যে স্থাপিত হয়েছে, যা খ্রিস্টের বার্তা ও কাজের প্রথম উল্লেখেরই অংশ ছিল, এবং শেষকালে তার বার্তা ও কাজ 144,000-এর দ্বারা পুনরাবৃত্ত হবে। তখন তারা তাদের বার্তাকে ঈশ্বরের প্রতিশোধের দিনসমূহের ভবিষ্যৎবাণীমূলক প্রেক্ষাপটে চিহ্নিত করবে। তার বাক্যে ঈশ্বরের প্রতিশোধের 2টি বাইবেলীয় ধরন উপস্থাপিত হয়েছে, তার নিজ জনগণের ওপর তাঁর প্রতিশোধ এবং তার শত্রুদের ওপর তাঁর প্রতিশোধ।
লেবীয় পুস্তকের 26 অধ্যায়ের 7 গুণ তার বিদ্রোহী জনগণের ওপর ঈশ্বরের প্রতিশোধকে চিত্রিত করে, এবং সেই প্রতিশোধের মধ্যে পবিত্র স্থান ও সেনাবাহিনীকে আক্ষরিক ও আধ্যাত্মিকভাবে পদদলিত করা অন্তর্ভুক্ত। পবিত্র স্থান ও সেনাবাহিনীকে পদদলিত করার এই প্রতীকবাদের মধ্যেই ঈশ্বরের শত্রুদের ওপর তার প্রতিশোধের প্রতীকও উপস্থাপিত আছে। শেষকালে তার জনগণের বিরুদ্ধে ঈশ্বরের প্রতিশোধকে শীঘ্র আগত রবিবার আইনের সময় লাওদিকীয় অ্যাডভেন্টবাদকে ওগরে দেওয়া হিসেবে উপস্থাপিত করা হয়েছে। সেই মাইলফলকে আধুনিক বাবিলের ওপরও তার প্রতিশোধের সূচনা হয়।
লাওদিকীয় অ্যাডভেন্টবাদের ওপর পরিচালিত জীবিতদের তদন্তমূলক বিচার ঘটে। তারপর টাইরের ব্যভিচারিণী এবং যে পশুর ওপর সে আরোহণ করে ও শাসন করে তাদের ওপর কার্যকরী বিচার আসে। এটি শেষকালের ভাববাদী ইতিহাস, যেখানে প্রত্যেক দর্শনের ফল সিদ্ধ হয়। প্রত্যেক দর্শনকে সেই 2 ভাববাদী সময়কালে প্রয়োগ করতে হবে, কারণ শেষের বৃষ্টির পদ্ধতি হল ভাববাদী রেখার ওপর ভাববাদী রেখা প্রয়োগ করা। সেই 2 ইতিহাসের সূচনায় যীশু একটি চিহ্ন শনাক্ত করেছিলেন, যা প্রমাণ করে যে সেই সময়ে যারা জীবিত তারা পৃথিবীর ইতিহাসের শেষ প্রজন্মের অন্তর্গত।
প্রথম পর্বটি শুরু হয়েছিল যখন 2001 সালের 11 সেপ্টেম্বর 144,000-এর সিলমোহরকরণ শুরু হয়েছিল। সেই মাইলফলকের সময়েই লুক 21 অধ্যায়ে খ্রিস্ট যে চিহ্ন চিহ্নিত করেছিলেন তা স্থাপিত হয়েছিল।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
এখন ভাইয়েরা, ঈশ্বর চান আমরা সেই লণ্ঠনধারী মানুষের সঙ্গে আমাদের অবস্থান গ্রহণ করি। আমরা চাই আমাদের অবস্থান নিতে যেখানে আলো আছে এবং যেখানে ঈশ্বর তুরিতে একটি নির্দিষ্ট ধ্বনি দিয়েছেন। আমরা তুরিতে একটি নির্দিষ্ট ধ্বনি দিতে চাই। আমরা বিভ্রান্তিতে ছিলাম এবং সন্দেহেও ছিলাম, আর মণ্ডলীগুলো যেন মৃত্যুপথ যাত্রী হয়ে পড়েছে, কিন্তু এখন এখানে আমরা পড়ি। এবং এই সব ঘটনার পরে আমি দেখলাম আরেকজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে আসছে, যার কাছে মহান ক্ষমতা ছিল, এবং পৃথিবী তার মহিমায় আলোকিত হল।
আর তিনি প্রবল স্বরে চিৎকার করে বললেন, বাবিল মহান পতিত হয়েছে এবং দুষ্টাত্মাদের বাসস্থান হয়েছে এবং প্রত্যেক অপবিত্র আত্মার কারাগার এবং প্রত্যেক অসুচি ও ঘৃণিত পাখির খাঁচা হয়েছে। প্রকাশিত বাক্য ১৮ হেজ বয়।
আচ্ছা, এখন স্বর্গের আলো আমাদের কাছে যখন আসে, আমরা যদি তার কিছুই চিনতে পারার অবস্থায় না থাকি, তাহলে সেই বার্তা সম্পর্কে আমরা কিছু জানব কি করে? আর কেউ যদি আমাদের সঙ্গে একমত হয়, তার কাছ থেকে যাই আসুক না কেন, ঈশ্বরের আত্মা তাদের পাঠিয়েছেন এমন কণামাত্র প্রমাণ না থাকলেও আমরা তৎক্ষণাৎ সবচেয়ে ঘোর প্রতারণাটিও লুফে নেব। খ্রিস্ট বলেছেন, আমি আমার পিতার নামে এসেছি, কিন্তু তোমরা আমাকে গ্রহণ করো না। দেখুন যোহন ৫:৩৪। এখন মিনিয়াপোলিসের সভার পর থেকে এখানেই তো ঠিক এই কাজটাই চলছে, কারণ ঈশ্বর তার নামে এমন একটি বার্তা পাঠান যা তোমাদের ধারণার সঙ্গে মেলে না, তাই তোমরা ধরে নাও এটি ঈশ্বরের পক্ষ থেকে আসা বার্তা হতে পারে না। সারমন্স অ্যান্ড টক্স খণ্ড ১ ১৪৪৪।